বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার, 28 ফেব্রুয়ারি, 15 ফাল্গুন এবং ফার্সি 9 ইসফান্দ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 7:53 মিনিটে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,680 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা আমাদের সন্ধ্যা অধিবেশন ফেসবুক ও ইউটিউব থেকে শুনতে পাবেন। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। বিশ্ব অর্থনীতিতে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতার গুরুত্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দেশের সামগ্রিক অগ্রগতির জন্য শক্তিশালী ও প্রাণবন্ত নির্বাচন অনুষ্ঠান করুন, জনগণের প্রতি সর্বোচ্চ নেতার আহ্বান। গাজায় ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়নি, বাইডেন অপরিপক্ব মন্তব্য করেছেন, বলছে হামাস। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হলেও নির্বাচন সম্পর্কে মানুষের অনাস্থা দূর করা যায়নি, রাশেদ খান মেননের মন্তব্য। এবং ভারতের হিমাচল প্রদেশের বিধানসভায় আস্থা ভোটের দাবিতে তোলপাড় সৃষ্টি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই বলেছেন, দেশে সঠিক প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে শক্তিশালী এবং প্রাণবন্ত নির্বাচন হচ্ছে অন্যতম স্তম্ভ। দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির দিকে নেয়ার জন্য তিনি শক্তিশালী ও প্রাণবন্ত নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। দেশে যারা প্রথমবারের মতো ভোটার হয়েছেন তাদের একদল প্রতিনিধি এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় আজ তিনি এসব কথা বলেন। আগামী 2 মার্চ শুক্রবার ইরানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। একই সাথে ষষ্ঠ বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ নেতা বলেন, নির্বাচনে ভোট দিয়ে আমরা বিশ্বকে দেখাতে পারি যে পুরো জাতি দেশের গুরুত্বপূর্ণ এবং বিশেষ দৃশ্যে উপস্থিত রয়েছে। আমরা দেশকে রক্ষা করেছি এবং এগিয়ে নিয়েছি। 219টি আসনে নির্বাচনের জন্য এবার 15,200 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার অনুমোদন পেয়েছেন। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর দেশে এবারই সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রার্থীদের মধ্যে 1,313 জন নারীও রয়েছেন।
ইসলামী প্রজাতন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশের সাথে মিশরের কূটনৈতিক সম্পর্ক পুরো মধ্যপ্রাচ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে গতকাল জাতিসংঘ মানবাধিকার পরিষদের 55তম অধিবেশনের অবকাশে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে হাসান শুক্রির সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। আবদুল্লাহিয়ান বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ইরান এবং মিশরের স্বার্থেই প্রয়োজন। তিনি আরও বলেন, মিশর এবং মধ্যপ্রাচ্যের কল্যাণ ছাড়া ইরান আর কিছু চায় না। আমরা মিশরের নিরাপত্তাকে ইরানের নিরাপত্তা বলে বিবেচনা করি। আমির আবদুল্লাহিয়ান বলেন, ইরান এবং মিশর আঞ্চলিক ঘটনাবলীতে, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে যে প্রচেষ্টা চালাচ্ছে তা পুরো মধ্যপ্রাচ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। গাজার বিপদাপন্ন ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে মিশর যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সুস্পষ্ট করে বলেন, এই অঞ্চলের চলমান সংকটের মূল কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। বৈঠকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী শুক্রি বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইরান এবং মিশরের মধ্যকার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আসন্ন হয়ে পড়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তাকে অপরিপক্ক বলে নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটির একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি না জেনে বাইডেন এই মন্তব্য করেছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যুদ্ধবিরতির প্রধান বিষয়গুলো, বিশেষ করে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের বিষয়টি এখনও স্পষ্ট হয়নি এবং এটি সম্ভাব্য চুক্তির পথে অন্তরায় হয়ে রয়েছে। প্রেসিডেন্ট বাইডেন সোমবার দাবি করেছিলেন, প্যারিস আলোচনা অনেক দূর এগিয়ে গেছে এবং আগামী 4 মার্চের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে 40 জন ইসরায়েলি পণবন্দির মুক্তির বিনিময়ে 400 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল, আর এই চুক্তির আওতায় 40 দিনের যুদ্ধবিরতি হতে পারে। ফ্রান্সের রাজধানী প্যারিসে দখলদার ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই পরিকল্পনার কথা জানা গেছে। জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি মাইকেল ফাকরি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ এবং ইচ্ছাকৃতভাবে সেখানকার ফিলিস্তিনিদেরকে দুর্ভিক্ষের মুখে ফেলার কারণে ইহুদিবাদী ইসরায়েলকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। গতকাল ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ফাকরি বলেন, মানুষকে খাদ্য থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক আইন অনুসারে সুস্পষ্টভাবে যুদ্ধাপরাধ। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করেছে। তখন থেকেই এই অপশক্তি গাজা উপত্যকায় খাদ্য, ওষুধ এবং মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা সৃষ্টি করছে। ফাকরি বলেন, অন্য কারো খাদ্যের অধিকার অস্বীকার করা ছাড়া ইচ্ছাকৃতভাবে মানবিক সাহায্যের পথ আটকানো বা ইচ্ছাকৃতভাবে গাজায় ছোট আকারের মাছ ধরার জাহাজ, গ্রিনহাউস এবং বাগানগুলো ধ্বংস করার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, কেবলমাত্র ফিলিস্তিনি হওয়ার জন্য ইসরায়েল ফিলিস্তিনি জনগণকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার ইচ্ছা প্রকাশ করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজে হামলা করে আসছে ইয়েমেন। এরপর গত মাসে ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা শুরু করার পর থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতেও হামলা শুরু করে সানা। গতকাল আব্দুস সালামের কাছে জানতে চাওয়া হয়, গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হলে লোহিত সাগরে তাদের হামলা বন্ধ হবে কিনা। উত্তরে তিনি বলেন, গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহার করে সেখানে অবাধে মানবিক ত্রাণ পৌঁছাতে দিলে আমরা হামলা বন্ধ করার বিষয়টি বিবেচনা করব। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচনে অ্যানালগ পদ্ধতি বাতিল করা হবে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশা রহমান।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন বলেছেন, নির্বাচনে অ্যানালগ পদ্ধতি বাতিল করা হবে শিগগিরই। প্রার্থীদের নমিনেশন পেপার সাবমিট সহ নির্বাচনের সব কার্যক্রম এখন ডিজিটাল প্রক্রিয়ায় করা শুরু করা হবে। বুধবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ের এক মত বিনিময়ের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসে আলমগীর হোসেন বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে, কোথাও কোনো অনিয়মের সুযোগ নেই। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে। পরে টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে নির্বাচনে মেয়র কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করেন ইসি আলমগীর।
একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন করবেন, নির্বাচন যেন পক্ষপাতিত্বহীন হয় এবং ভোটারদের প্রতি আহ্বান থাকবে যে তারা যেন অত্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, উৎসাহের সাথে ভোট কেন্দ্রে আসেন এবং তার পছন্দের প্রার্থীকে ভোট দেন।
এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হলেও নির্বাচন নিয়ে মানুষের অনাস্থা দূর করা যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, নানা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে এই নির্বাচনটি হয়ে যাওয়া দেশি বিদেশি ষড়যন্ত্র এবং অসাংবিধানিক ধারার বিরুদ্ধে, বিশেষভাবে মার্কিন সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের বিরুদ্ধে একটি রাজনৈতিক বিজয়। তবে একথা সত্য যে নির্বাচন সম্পর্কে মানুষকে যে অনাস্থাবোধ তা দূর করা যায়নি। ভারতের হিমাচল প্রদেশের বিধানসভায় আস্থা ভোটের দাবিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। সেখানকার রাজ্য বিধানসভা থেকে বহিষ্কৃত ১৫ বিজেপি বিধায়ককে বহিষ্কার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের হিমাচল প্রদেশে আস্থা ভোটের দাবিতে বিধানসভার স্পিকারের ঘরে স্লোগান দেয়া এবং দুর্ব্যবহারের অভিযোগে ১৫ জন বিজেপি বিধায়ককে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার সাবেক মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর সহ ১৫ জন বিজেপি বিধায়ককে বহিষ্কারের নির্দেশ দেন স্পিকার কুলদীপ সিং পাঠানিয়া। রাজ্যসভার সদস্য নির্বাচনে ক্রস ভোটিংয়ের ফলে বিজেপি প্রার্থীর জয়ের পরদিনই রাজ্যে কংগ্রেস সরকার ফেলার তোড়জোড় শুরু করেছে গেরুয়া শিবির। আজ সকালে হিমাচল প্রদেশে রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লার সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর সহ বিজেপি বিধায়করা। রাজ্যপালের কাছে বাজেট পাশের সময় ধনী ভোটের বদলে ডিভিশন ভোটের দাবি জানায় বিজেপি, কিন্তু বিরোধীদের অনুপস্থিতিতে আজ বিধানসভায় ধনী ভোটে বাজেট পাশ হয়েছে। ওই ইস্যুতে আজ মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেন,
নিশ্চিত তৌর পর জিস প্রকার সরকার গিরানে কি সাজিশ রচি গই থি।
তিনি বলেন, নিশ্চিতভাবে সরকার পতনের ষড়যন্ত্র করা হয়েছিল। প্রসঙ্গত, গতকাল রাজ্যসভার সদস্য নির্বাচনে ৪০ বিধায়কের সমর্থনে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভির জেতা প্রায় নিশ্চিত হলেও শেষ মুহূর্তে ৬ জন কংগ্রেস ও ৩ জন সরকার পক্ষের নির্দলীয় বিধায়ক বিজেপিকে ভোট দেওয়ায় জিতে যান বিজেপি প্রার্থী হর্ষ মহাজন। এদিকে ওই ইস্যুতে আজ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বিজেপিকে টার্গেট করে বলেছেন, ২৫ জন বিধায়ক নিয়ে একটি দল যদি ৪৩ জন বিধায়কের সংখ্যাগরিষ্ঠতাকে চ্যালেঞ্জ করে, তবে এর স্পষ্ট অর্থ হল এটি জনপ্রতিনিধিদের ঘোড়া বাণিজ্যের উপর নির্ভরশীল। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরে আসি বিশ্ব সংবাদে। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি মন্ত্রী মোহাম্মদ আলী বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির উপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প নির্মাণের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। ইসলামাবাদের পক্ষ থেকে এই প্রকল্পের কাজ নতুন করে শুরু করার আগ মুহূর্তে তিনি এই মন্তব্য করলেন। গতকাল রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি না এই পর্যায়ে এসে পাকিস্তান ইরান গ্যাস পাইপলাইন প্রকল্পে মার্কিন নিষেধাজ্ঞা প্রযোজ্য হতে পারে। তিনি আরও বলেন, গ্যাস পাইপলাইন প্রকল্পের সাথে নিষেধাজ্ঞার সম্পর্ক ঘটিয়ে আমেরিকা কি চায় সে ব্যাপারে আমার কিছু জানা নেই। গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাতে স্থল আগ্রাসন চালানোর ব্যাপারে ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি গতকাল জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদ বা ইউএনএইচসিআর এর ৫৫তম সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, রাফাতে আগ্রাসন চালালে তার পরিণতি হবে ভয়াবহ এবং তা মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ভণ্ডুল করবে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ তেহরান মস্কোর উদ্যোগ জোরদার করা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন বাবুল আক্তার।
ইরান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে তেহরান মস্কোর উদ্যোগ জোরদার করা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। রাষ্ট্রদূত কাজেম জালালি দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য 26 ও 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 17তম স্থায়ী কমিশনের বিশেষ কমিটির বৈঠকের একই সময়ে গত বছর রাশিয়ায় ইরানের রপ্তানি বৃদ্ধির ঘোষণা করেছিলেন। জালালি বলেছেন, মুদ্রা এবং ব্যাংকিং ক্ষেত্রে তেহরান মস্কোর প্রচেষ্টার লক্ষ্য হল জাতীয় মুদ্রার উপর ভিত্তি করে বিনিময়ের পরিমাণ বাড়ানো এবং এ বিষয়ে দুই দেশ দৃঢ় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে একমত পোষণ করেছে। রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত আরও বলেছেন, দুদেশের মধ্যে আর্থিক ও ব্যাংকিং সহযোগিতা প্রসারিত হচ্ছে এবং চুক্তি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে তেহরান মস্কোর মধ্যে অনেক আর্থিক ও ব্যাংকিং বাধা দূর হবে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের স্বাধীন চেতা দেশগুলো অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার সম্প্রসারণের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থনৈতিক সক্ষমতা ব্যবহার, যৌথ উদ্যোগ এবং আন্তঃব্যাংক বিনিময় বৃদ্ধি সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়ার ব্যাপক কর্মকাণ্ডের অংশ, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয়দের একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলার লক্ষ্যে পরিচালিত হয়েছে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এবং বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO এর মতো অর্থনৈতিক সংস্থাগুলোতে নিজেদের প্রভাবের অপব্যবহার করে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো স্বাধীন দেশগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করে আসছে। ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, চীন এবং ভারত, যেগুলো উদীয়মান বর্ধনশীল অর্থনীতি হিসেবে পরিচিত, তাদের নিয়ে ব্রিক্স গ্রুপ গঠনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমাদের একতরফাবাদের প্রতি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এখন অভ্যন্তরীণ সহযোগিতার মাধ্যমে ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো নিজেদের অগ্রগতি ও উন্নয়ন অব্যাহত রাখতে পারবে এবং এক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল হওয়ার কোনো প্রয়োজন নেই। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানও ব্রিক্স এর সদস্য হওয়ার জন্য তাদের পদক্ষেপ শুরু করেছে। ইরান এবং রাশিয়া দুটি স্বাধীন দেশ হিসেবে অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্যিক ও মুদ্রা বিনিময় বৃদ্ধি করে তারা মার্কিন হস্তক্ষেপ এবং নিষেধাজ্ঞার প্রভাব প্রতিহত করার চেষ্টা করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকের অর্থ লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে দুই দফা পুলিশের লাঠিচার্জে অন্তত 50 জন আহত হয়েছে। এদিকে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, তাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকের অর্থ লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে দুই দফা লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় পুলিশের লাঠিচার্জে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকী সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়াও ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে গুলিস্তানের জিরো পয়েন্টে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা। এ সময় মঞ্চের নেতাকর্মীরা ব্যারিকেড ভাঙতে চাইলে পুলিশ সেখানে বাধা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীদের উপর চড়াও হয় পুলিশ। সরজমিন দেখা যায়, বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন মঞ্চের নেতাকর্মীরা। এ সময় পুলিশ প্রথম দফায় লাঠিচার্জ করে। এতে মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকী সহ বেশ কয়েকজন আহত হন। পরে মঞ্চের নেতাকর্মীরা পুলিশের উপর আবারও চড়াও হলে লাঠিচার্জ করে পুলিশ সদস্যরা। পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করছিলেন। কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে। এতে অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
সরকার মুখে গণতন্ত্রের কথা বলে, বাস্তবে তারা যেটা ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করেছে, আজকে শান্তিপূর্ণ বিক্ষোভে এই হামলা তার সর্বশেষ নজির।
তবে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা পুলিশকে কথা দিয়েছিলেন যে সচিবালয়ের সামনে এসে শান্তিপূর্ণ মিছিল করে চলে যাবেন তারা, কিন্তু তারা হঠাৎ পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে পুলিশ।
আমরা তাদেরকে ডিসেন্ট ভাবে নিষেধ করার সময় তারা শোনেননি, উপরন্তু আমাদের পুলিশ সদস্যদের উপরে চড়াও হয়েছেন। পরবর্তীতে আমরা বাঁশি দিয়ে এবং মিনিমাম শক্তি প্রয়োগ করে তাদের এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। শ্রোতা বন্ধুরা, এবারে আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। দেশের সামগ্রিক অগ্রগতির জন্য শক্তিশালী ও প্রাণবন্ত নির্বাচন অনুষ্ঠান করুন, জনগণের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। গাজায় ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়নি, বাইডেন অপরিপক্ক মন্তব্য করেছেন বলছে হামাস। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হলেও নির্বাচন সম্পর্কে মানুষের অনাস্থা দূর করা যায়নি, রাশিদ খান মেননের মন্তব্য। এবারে আরও কিছু খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যাকারী মার্কিন বিমান বাহিনীর সদস্য অ্যারন বুশনেলের ভূয়সী প্রশংসা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে বলেন, বুশনেল হচ্ছেন আমেরিকার জাগ্রত বিবেকের কণ্ঠস্বর। গত শনিবার ২৫ বছর বয়সী বুশনেল আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি ইসরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। গাজায় চলমান গণহত্যা সত্ত্বেও ইহুদিবাদ ইসরায়েলের প্রতি মার্কিন প্রশাসনের অকুণ্ঠ সমর্থনের প্রতিবাদে তিনি এই আত্মহননের পথ বেছে নেন। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রান ওয়ারিদুনকো আসসালামু আলাইকুম।